ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে মঙ্গলবার রাত আর এখানে ওয়াশিংটনে মঙ্গলবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
ব্রাজিল থেকে আমদানি করা 2 লক্ষ টন গম মানুষের খাওয়ার উপযোগী কিনা তা 72 ঘন্টার মধ্যে জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে দেশের একটি উচ্চ আদালত।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
পশ্চিমবঙ্গে আগামী বছর বিধানসভা ভোটের আগে সমস্ত জেলায় বিজেপির সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে ভারতীয় জনতা পার্টি বিজেপি।
আরও থাকছে বাংলাদেশ ভারত সম্পর্ক বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহানের বক্তব্য। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। ইন্দোনেশিয়া সরকারের কর্তা ব্যক্তিরা বলছেন সুমাত্রা দ্বীপের আবাসিক এলাকায় যে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে তাতে কম হলেও 49 জনের প্রাণ বিনাশ হয়। ওই হারকিউলিস C-130 বিমানটি ওপরে ওঠবার পরপরই আবার বিমানবন্দরে ফেরবার চেষ্টা করেছিল আর সে অবস্থাতেই সেটি ইন্দোনেশিয়ার তৃতীয় বৃহত্তম ওই মিদান শহরের আবাসিক মহল্লার 2টি বাড়ি ও একটি হোটেলের ওপর আছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে আছড়ে পড়া বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে। বিধ্বস্ত বাড়িগুলো থেকে, আশপাশের বিধ্বস্ত যানবাহন থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গিয়েছে। মৃতের সংখ্যা এখন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরাখবরে সরকারি কর্মকর্তাদের বয়ান বিবৃতি থেকে জানা গিয়েছে ইন্দোনেশীয় বিমানবাহিনীর বিমানটিতে আরোহী ছিল 113 জনের মতো। ওই দুর্ঘটনায় বিমানের আরোহী ছাড়া এলাকার আর কতজন হতাহত হয়েছে সেটা জানা যায়নি। গ্রিসের ব্যাংকগুলো আজ মঙ্গলবার বন্ধ থেকেছে। দেশটি এখন আন্তর্জাতিক মুদ্রাভাণ্ডার IMF-কে দেও $180 কোটি ঋণ দায় পরিশোধে অপারগ অবস্থায় নীত হচ্ছে পুরোদস্তুরভাবে। এই যে দেশটির অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতি, এমতাবস্থায় গ্রিসের অর্থনীতি মন্ত্রণালয় বলছে দেশের পেনশনভোগীরা, যাদের অধিকাংশেরই মেশিন থেকে টাকা তোলার ATM কার্ড নাই, তারাও যাতে মাসিক পেনশনের টাকা তুলতে পারেন সে লক্ষ্যে সারা দেশের প্রায় 1000খানেক ব্যাংক শাখা খোলা থাকবে। ইউরোপের প্রণীত নতুন প্রস্থের একৃত্রতা ব্যবস্থা অনুসরণ করা নিয়ে গ্রিসে 5 জুলাই একটা গণভোট হওয়ার কথা। প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস যে গণভোট অনুষ্ঠানের বিরোধী। সোমবার মিস্টার সিপ্রাস বলেছেন যে রবিবারের গণভোটে ফলাফল যাই হোক না কেন, তার প্রতি শ্রদ্ধাশীল থেকেও তার অতি বামপন্থী সরকার নতুন ওই কৃচ্ছ্রতা ব্যবস্থা বাস্তবায়ন করবে না। ইউরোপের ঋণদাতারা, ঋণদায়ী সংস্থাগুলো চাইছে $100 কোটি অঙ্কের সংকটমোচন অর্থের বিনিময়ে গ্রিসকে কৃচ্ছ্রতার ওই সংস্কার মানতে হবে অবশ্যই। গ্রিসের অর্থনীতি নিয়ে ভারতের অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়তে পারে তার উপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত হলেও ভারতীয় অর্থনীতি গ্রিক সংকটের দ্বারা কতটা বিপন্ন হতে পারে তা নিয়ে মাথা ঘামাচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক এবং ভারত সরকারও। কেন্দ্রীয় অর্থ সচিব রাজীব মেহর্ষি মনে করছেন গ্রিস শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে থাকুক বা না থাকুক, সে দেশের মুদ্রার চূড়ান্ত অবমূল্যায়ন হোক বা না হোক, ভারতীয় অর্থনীতির ওপর বড় কোনো প্রভাব হয়তো পড়বে না। তবে ইউরোপে এই টালমাটালের ফলে সেখানকার ব্যাংকগুলি সুদের হার খানিকটা বাড়িয়ে দিয়েছে, তাই ভারতের আশঙ্কা হলো বেশি সুদের আকর্ষণে ভারত থেকে বিদেশি লগ্নি এখান থেকে সরে যেতে শুরু করতে পারে। তবু ভরসার কথা, ভারতের হাতে এখন বিদেশি মুদ্রার ভাড়ার ফুলে ফেঁপে $395 বিলিয়ন, তাই বড় কোনো সংকট না হলেও ভারতীয় টাকার খানিকটা অবমূল্যায়নের আশঙ্কা রয়েই যাচ্ছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ আজ মঙ্গলবার আবার ভিয়েনা ফিরে গিয়েছেন, যেখানে তিনি 6 বিশ্বশক্তির সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি কেন্দ্রিক আলোচনায় আবার যোগ দিচ্ছেন। আলোচনায় অংশগ্রহণকারীরা এখন একটা সর্বাত্মক ঐক্যমত্যে উপনীত হওয়ার চেষ্টা করছেন। জাভাদ জারিফ রবিবার ইরান ফিরে গিয়েছিলেন দেশে তাঁর সরকারের সঙ্গে আলোচনা পরামর্শ করবার জন্যে। এখন তিনি ইরানের পরমাণু বিভাগীয় প্রধান আলী আকবর সালেহি এবং প্রেসিডেন্ট হাসান রোহানির ভাই ও তাঁর বিশেষ পরামর্শক হুসেন ফেরিদুনকে সঙ্গে নিয়ে ভিয়েনা ফিরেছেন। একটা ঐকমতে উপনীত হতে আলোচক প্রতিনিধিরা নিজেরা নিজেরাই মঙ্গলবার অবধি একটা সময়সীমা নির্ধারণ করে নিয়েছেন। তবে দুতরফেই কর্মকর্তারা বলছেন আলোচনা তা সেই সময়সীমা ছাড়িয়ে যাবে, সেটাই তাদের মনে হচ্ছে। সম্প্রতি ব্রাজিল থেকে আমদানি করা 2 লক্ষ টন গম মানুষের খাওয়ার উপযোগী কিনা তা 72 ঘন্টার মধ্যে জানতে নির্দেশ দিয়েছে বাংলাদেশের একটি উচ্চ আদালত। আইনজীবী পাভেল মিয়া জনস্বার্থে সোমবার এ সম্পর্কিত যে রিট আবেদন করেছিলেন, মঙ্গলবার তার ওপর সংক্ষিপ্ত শুনানি শেষে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দিয়েছে। জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
আইনজীবী পাভেল মিয়া সোমবার সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে আমদানিকৃত গম নিম্নমানের এবং মানুষের খাওয়ার অযোগ্য এমন অভিযোগ এনে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন করেন। মঙ্গলবার হাইকোর্টের 2 সদস্যের একটি বেঞ্চ সংক্ষিপ্ত শুনানি শেষে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে ব্রাজিলের গম মানুষের খাদ্যের উপযোগী কিনা গবেষণাগারে এ সংক্রান্ত সকল পরীক্ষা নিরীক্ষার ফলাফল 72 ঘন্টার মধ্যে আদালতে জমা দিতে বলা হয়েছে। আবেদনকারী আমদানিকৃত গম মানুষের খাবার উপযোগী কিনা তা দেশের মান নিয়ন্ত্রণ সংস্থা BSTI ও কৃষি গবেষণা ইনস্টিটিউট মাধ্যমে পরীক্ষা করানোর জন্য তা রিট আবেদনে আদালতের কাছে দিক নির্দেশনা চেয়েছেন। এ আবেদনে নিম্নমানের গম আমদানি ও সরবরাহ করা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে আদালতের কাছে রুল চাওয়া হয়েছে। এদিকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম চৌধুরী দাবি করেছেন আমদানিকৃত গম মানুষের খাওয়ার উপযোগী এবং এ গম পচা বলে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে এই মুহূর্তে 2 মন্ত্রী নানান কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন, পদত্যাগেরও দাবি উঠেছে তাঁদের বিরুদ্ধে। জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
একজন হলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ব্রাজিল থেকে পচা গম আমদানির কারণে সমালোচিত হচ্ছেন, তার পদত্যাগের দাবিও উঠেছে। অপরজন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এক দুর্নীতি মামলায় মোফাজ্জল হোসেন চৌধুরী মামলায় মায়ার সাজা খারিজ করে হাইকোর্টে দেওয়া রায় আপিল বিভাগে বাতিল হয়ে যাওয়ার পর তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই মামলায় নিম্ন আদালতে তার 13 বছরের সাজা হয়েছিল। অনেক বিশেষজ্ঞ বলছেন সংবিধান অনুযায়ী এখন আর তার মন্ত্রী পদে বহাল থাকার কোনো সুযোগ নেই। এই পটভূমিতে বিশ্বব্যাপী দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের অবস্থান পরিষ্কার করেছে। এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন বিতর্কিত মন্ত্রীদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন তারা যদি পদত্যাগ করতেন তাহলে নজির সৃষ্টি হতো। ওদিকে বিরোধী বিএনপির তরফে এক সংবাদ সম্মেলনে গম কেলেঙ্কারির হোতা খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। দলটির মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন খাদ্যমন্ত্রীকে শপথে বহাল রেখে কোনো তদন্তই সফল হবে না। জামাতে ইসলামীও খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ মঙ্গলবার নেটো বাহিনীর একটি গাড়ি বহরে আত্মঘাতী এক বোমাবাজ হামলা চালালে তাতে কমসে কম 5 জনের মৃত্যু হয়েছে, অন্যান্য 20 ব্যক্তি জখম হয়েছে। নেটোর নন কম্ব্যাটেন্ট রেজলুট সাপোর্ট মিশনের জনৈক মুখপাত্র বলেছেন তাঁদের সব লোকজন এবং সরঞ্জামাদি নিরাপদে রক্ষা করা গিয়েছে কাবুল বিমানবন্দর অভিমুখী প্রধান মহাসড়কবর্তী ওই ঘটনাস্থল থেকে। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন তারাই তাঁর কথায় দখলদার বাহিনীর ওপর বিমান হামলা চালিয়েছে। ওরই কঘণ্টা আগে আত্মঘাতী এক বোমাবাজ মোটরগাড়ি চালিয়ে দক্ষিণাঞ্চলবর্তী হেলমান্ড প্রদেশের পুলিশ হেডকোয়ার্টারে হামলা চালায়। ওখানেও কম হলেও 2 জন নিহত হয়, জখম হয় অন্যান্য 50 ব্যক্তি। হতাহতদের সকলেই প্রায় নারী ও শিশুসহ অসামরিক লোকজন। ফ্রান্সের সরকারি এক কৌঁসুলি বলছেন লিওঁতে যুক্তরাষ্ট্রের একটি গ্যাস কারখানায় যে হামলা হয় তাতে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতার লক্ষণাদি পরিদৃষ্ট হয়েছে। অভিশংসক ফ্রান্সোয়া মোলিন্স বলেছেন ওই যে ইয়াসিন সালহি ওই হামলা চালায় তার জঙ্গি সুলভ একটা অভিসন্ধি ছিল, যখন কিনা তাকে তার কর্মদাতা মনিবের শিরশ্ছেদ করতে দেখা গিয়েছে এবং ওই গ্যাস কারখানার উপর তাকে হামলা চালাতে দেখা গিয়েছে। মোলিন্স জানান ফলাও প্রচারণা পাবার লক্ষ্যেই সালহি বিশিষ্ট বিশ্লিষ্ট মুন্ডু ঝুলিয়ে রাখে বেড়ার গায়ে এবং জিজ্ঞাসাবাদের সময় সে বলেওছে সে কথা। ওই ঘটনার পরপরই সালহিকে গ্রেফতার করা হয়, সন্দেহ করা হয় তার ওই হামলা ছিল জঙ্গিবাদী হামলা। সিরিয়া সরকারের কর্মকর্তারা বলছেন এই প্রথম সিরিয়া ইসলামিক স্টেট জঙ্গিরা নারীদের শিরশ্ছেদ করেছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে সিরিয়ার পূর্বাঞ্চলবর্তী দিয়ে এজোর প্রদেশে জাদুবিদ্যা বা মায়াবিদ্যার অভিযোগে স্বামীদের সঙ্গে সঙ্গে তাদের স্ত্রীদেরও শিরশ্ছেদ করা হয়। মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে 1 বছর আগে ইসলামিক স্টেটের জঙ্গি গোষ্ঠী খিলাফত ঘোষণার পর সিরিয়ায় এ পর্যন্ত প্রায় 1800 অসামরিক লোকজন সহ 3000-এরও বেশি মানুষকে বধ করেছে। খবর শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বাংলাদেশ সফরকে বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক, ফলপ্রসূ ও আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও সিইও ফারুক সোবহান। ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এন্ডোমেন্ট ফর সি এতে মোদি সফরের প্রেক্ষিতে বাংলাদেশ ভারত সম্পর্ক বিষয়ক এক সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি মন্তব্য করেন। সেখানে ছিলেন সেলিম হোসেন। বিস্তারিত শোনা যাক তার কাছ থেকে।
নরেন্দ্র মোদীর সফরের প্রেক্ষিতে বাংলাদেশ ভারত সম্পর্ক এই বিষয়ক আলোচনায় সাবেক রাষ্ট্রদূত, বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান বলেন, মোদীর বাংলাদেশ সফরের মধ্য দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হতে চলেছে। 2010 সালে মনমোহন সিং কর্তৃক স্বাক্ষরিত সীমান্ত চুক্তি নিয়ে থাকা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তা অনুমোদন করা হয়েছে। এছাড়া জ্বালানি, যোগাযোগ সহ নানা খাতে দুদেশের মধ্যে 22টি চুক্তি সই হয়েছে। তিনি তাঁর বক্তব্যে মোদীর বাংলাদেশ সফরের পর 5টি খাতের কথা উল্লেখ করে বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতায় এগুলো এগিয়ে নেওয়া সম্ভব হবে।
I would list 5 very concrete measures that were taken: trade, investment, energy cooperation.
খাতগুলো হচ্ছে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সহযোগিতা এবং যোগাযোগ। এছাড়া তিনি আরো বেশ কয়েকটি কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত এগিয়ে নেওয়া সম্ভব।
This is really a platform on which we can take Bangladesh-India cooperation forward.
বলছিলেন, মোদীর বাংলাদেশ সফর এমন একটি ভিত রচনা করে দিল যার সূত্র ধরে বাংলাদেশ ভারত সম্পর্ককে ভবিষ্যতে অনেক দূর পর্যন্ত এগিয়ে আনা সম্ভব এবং এই দুই দেশ তা করে খুব লাভবান হতে পারবে।
What should be the role of the US? We know, for example, the US has been extremely supportive of India-Bangladesh.
রাষ্ট্রদূত ফারুক সোবহান বললেন, যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হতে পারে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে, সেটি ভারত বাংলাদেশ সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্র ভীষণভাবে সহযোগী, একথা আমরা সকলেই জানি, বিশেষ করে নিরাপত্তা এবং জ্বালানি খাতে। এছাড়া যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র দুদেশের সহযোগিতার সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করে থাকে।
So I'd like to conclude here by saying that we've had an excellent visit by Mr. Modi. In a sense, we couldn't have really asked for more.
ফারুক সোবহান বললেন, আমি এই বলে শেষ করতে চাই যে এটি ছিল ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চমৎকার একটি সফর। বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সিভিল সোসাইটি এতে চমৎকার সমর্থন দিয়েছে আর এর ভবিষ্যৎ ফলাফল আমাদেরকে নেয়ার চেষ্টা করতে হবে এই সফরের চুক্তি এবং প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবার মাধ্যমে। এছাড়া ফারুক সোবহান তার বক্তব্যে বললেন, মোদীর সফরের মধ্য দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন ছাড়াও মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সমাধান, 54 অভিন্ন নদীর পানি বণ্টন, সন্ত্রাস নির্মূল, জ্বালানি, বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষাসহ নানান খাতে সহযোগিতার সম্পর্ক উন্নয়ন ঘটবে। পরে ভয়েস অফ আমেরিকার সঙ্গে দেয়া সাক্ষাৎকারে ফারুক সোবহান বললেন, সকল বিবেচনায় মোদীর বাংলাদেশ সফর ছিল অত্যন্ত ইতিবাচক এবং আশাব্যঞ্জক।
ব্যক্তিগত ধারণা হচ্ছে যে এই মোদি সাহেবের ভিজিটের পরে বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক অনেক এখন সুযোগ সুবিধা আমরা পেয়েছি, এখন কিভাবে এইগুলি বাস্তবায়ন করা যায় সেটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি আশাবাদী যে খুব শীঘ্রই এই তিস্তা পানি বণ্টন চুক্তি সই হবে। আমি আশাবাদী খুব শীঘ্রই শেখ হাসিনা দিল্লি যাবেন। আর দিল্লি যাওয়ার ওনার যখন দিল্লি ভিজিট হবে সেই সময় এই তিস্তা পানি চুক্তি সই হবে। আমি এটাও চাই যে দুই দেশের সম্পর্ক আরও কীভাবে আমাদের এনার্জি কোঅপারেশন, ট্রেড ইনভেস্টমেন্ট কোঅপারেশন কীভাবে এগুলি বাস্তবায়ন করা যায়। আমার প্রস্তাবটা হচ্ছে যে সরকার দুই পক্ষে সরকারকে কয়েকটা ওয়ার্কিং গ্রুপ স্থাপন করা উচিত, কিন্তু সবচেয়ে বড় কথা হবে যে দুই প্রধানমন্ত্রী যদি নিজে কিছু সময় দিতে পারেন তাহলে এই ভিজিটের যে রেজাল্টগুলি আছে আমরা খুব শীঘ্রই রেজাল্ট দেখতে পারব।
নরেন্দ্র মোদীর সফরের সময় যে চুক্তিগুলো সই হয়েছে তা বাস্তবায়নে বাংলাদেশের পক্ষে কোনো রাজনৈতিক সমস্যা বা অভ্যন্তরীণ অন্য কোনো সমস্যা হতে পারে কিনা এমন প্রশ্নে ফারুক সোবান বললেন,
এটা তো এই মুহূর্তে বলা মুশকিল, কিন্তু আমি মনে করি যে এখন বিএনপি থেকে ইন্ডিয়া নিয়ে তেমন কোনো সমস্যা দেখা যাবে না। এটা কারণ উনি বেগম জিয়া যে ধরনের স্টেটমেন্ট দিয়েছিলেন সেটা শুনে তো মনে হচ্ছে যে উনি এখন ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক পক্ষে, কিন্তু সামনে দেখা যায় কী হয়। না, আমি যতটুকু জানি চীন তো মনে করে যে বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক যত ভালো হোক এটা চীনের জন্য ভালো। মূল প্রশ্নটা হচ্ছে ইন্ডিয়া কি মনে করে। বাংলাদেশের জন্য আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে চায়না ইন্ডিয়া সম্পর্ক কিভাবে আমরা ব্যালেন্স করতে পারি।
ভবিষ্যতে ভারত চীনের মধ্যে প্রতিযোগিতা এবং ওই অঞ্চলে প্রতিবেশীদের ওপর তার কোনো প্রভাব পড়বে কিনা বা পড়ার সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নে রাষ্ট্রদূত ফারুক সোবান বললেন,
সেটা তো সবসময় ছিল, কিন্তু আমরা আশাবাদী যে এই যে মোদী সাহেবের চীন ভিজিট পরে হয়তো ওনার নিজে মনোভাব চায়নার কী রোল হবে আমাদের অঞ্চলে সেটা একটু পরিবর্তন দেখা যায়, কিন্তু সামনে শুধু আমরা বুঝতে পারবো যে এটা কতটুক পরিবর্তন হয়েছে।
রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করে বললেন, আগামী কয়েক মাসের মধ্যে এসব চুক্তির কার্যক্রম শুরু হবে আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের পর তা আরও দ্রুত বাস্তবায়নের পক্ষে যাবে। তিনি শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওই অনুষ্ঠানে। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ফ্রেডরিক গ্রেয়ার।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আগামীকাল বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় মাদক সমস্যা ও যুব সমাজ। এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। বিজ্ঞান প্রযুক্তির জগতে নতুন নতুন আবিষ্কার হচ্ছে হর হামেশা, চিকিৎসা বিজ্ঞানও পিছিয়ে নেই। রক্ত পরীক্ষার এক নতুন তরিকা খুঁজে বের করেছেন মেডিসিনের বিজ্ঞানীরা, খোঁজ নিয়েছেন টজ গ্রেসার্স, শোনাচ্ছেন তাহিরা কিবরিয়া।
চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে নতুন আবিষ্কার হল ভার্সক্যান। রক্ত পরীক্ষার এই নতুন পদ্ধতিতে যে কারো শরীরের যে কোনো ধরনের ভাইরাসই শনাক্ত করা যাবে, তাও আবার এক ফোঁটা রক্ত নিয়েই। হাওয়ার্ড হিউজ মেডিকেল ইনস্টিটিউটের গবেষক স্টিভেন অ্যালেজ বললেন, মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা কিভাবে কাজ করে আর কিভাবে সেটা এক একটা ভাইরাস চিনতে পারে এখন তা আমরা জানতে পেরেছি। ঠিক কি ভাইরাসের জন্য আপনার শরীর খারাপ হচ্ছে আর আপনার স্বাস্থ্যের ওপরে সেই ভাইরাসের কোনো দীর্ঘস্থায়ী প্রভাব আছে কিনা আগামীতে ডাক্তাররা ভার্সক্যান দিয়ে তা জানতে পারবেন। স্টিভেন অ্যালেজ বললেন,
We can look at viruses and how they differ between populations of people or people who have different diseases and whether or not a particular virus might cause that disease.
স্টিভেন অ্যালেজ বললেন, আমরা এখন ভাইরাসগুলো পরীক্ষা করতে পারছি, এক এক এলাকার মানুষের ওপরে এক এক রকম ভাইরাসের প্রভাব কেমন সেটা বোঝার চেষ্টা করছি, দেখতে চাচ্ছি ঠিক কিভাবে একটি ভাইরাস শরীরে রোগের সংক্রমণ ঘটায়। চারটি মহাদেশে 550-এরও বেশি মানুষের ওপরে ভার স্ক্যান দিয়ে পরীক্ষা করা হয়েছে, তাদের প্রত্যেকের শরীরে গড়ে 10 রকমের ভাইরাস পাওয়া গেছে, কারো কারো শরীরে 84 প্রজাতির ভাইরাসও পাওয়া গেছে। স্টিভেন অ্যালেজ বললেন, এই প্রথমবারের মতো আমরা মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কিভাবে ভাইরাসের আক্রমণ মোকাবেলা করে তা দেখতে পেরেছি। এই রক্ত পরীক্ষা এখনও বাজারে ছাড়া হয়নি, তবে শীঘ্রই এটা বাজারজাত করা হবে।
এখন শুরু হচ্ছে ইংরেজি শেখার সাপ্তাহিক অনুষ্ঠান ইংলিশ ইন মিনিটস। আজ পরিবেশিত হচ্ছে অনুষ্ঠানটির নবম পর্ব।
ইংরেজি শেখার এই ধারাবাহিক অনুষ্ঠান ইংলিশ ইন মিনিটসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই আয়োজনে রয়েছি আমি আনিস আহমেদ
আর আমি সাবরিনা চৌধুরী।
তাহলে ইংরেজি বাগধারা বাগবিধি অর্থাৎ ইডিয়াম নিয়ে আলোচনা করা যাক।
হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু আজ আপনি কোন ইডিয়াম নিয়ে আলোচনা করতে চান?
তার আগে সাবরিনা, গত সপ্তাহে আমরা যে ইডিয়াম নিয়ে কথা বলেছিলাম সেটা এখন একটু অনুশীলন করে নেওয়া যাক।
হ্যাঁ ঠিক আছে।
মনে আছে গত সপ্তাহে আমরা কোন ইডিয়াম নিয়ে আলোচনা করেছিলাম?
হ্যাঁ, গত সপ্তাহে আমরা শিখেছিলাম স্লিপ লাইক এ রক এই ইডিয়ামটি।
তাহলে এই স্লিপ লাইক এ রক ব্যবহার করে কয়েকটি বাক্য রচনা করো তো।
লাস্ট নাইট আই ওয়াজ সো টায়ার্ড দ্যাট আই স্লেপ্ট লাইক এ রক।
আরেকটি উদাহরণ দাও।
দ্য হোটেল বেড ওয়াজ সো কমফর্টেবল দ্যাট উই অল স্লেপ্ট লাইক এ রক।
বাহ, আরেকটি সেন্টেন্স।
হোয়েন দ্য বার্গলার এন্টার্ড দ্য বেডরুম মাই ব্রাদার ওয়াজ স্লিপিং লাইক এ রক।
সাবরিনা, এবার তাহলে এসো শোনা যাক আজকের ইডিয়ামটি।
এলিফ্যান্ট ইন দ্য রুম,
এর মানে তো ঘরের ভেতর হাতি, সেটা কি করে সম্ভব? বেশ ভয়ের ব্যাপার তো।
হ্যাঁ, তবে সরাসরি মানেটা এটা হলেও আসল অর্থ কিন্তু অন্যরকম। কারণ
কারণ এটা ইডিয়াম।
ঠিক বলেছ সাবরিনা, ইডিয়ামের মানে কখনই সরাসরি হয় না।
তাহলে এখানে অর্থটা কি হবে?
এসো না শোনা যাক এই সংলাপগুলো।
I really don't want to go to the meeting today.
Why? Just sit there and nod your head like I do.
But nobody is willing to talk about the elephant in the room.
What elephant?
The fact that our company has no money, broke.
Oh, that elephant in the room. Yeah, don't bring that up. Nobody wants to talk about that.
মনে হচ্ছে এখানে কোনো মিটিং এ যাবার কথা বলা হচ্ছে।
ঠিক বলেছো। আরো কি বলা হচ্ছে?
মেয়েটি বলছে যে সে মিটিং এ যেতে চাইছে না।
হ্যাঁ, এবং এর কারণ হিসেবে বলছে যে কেউই এলিফ্যান্ট ইন দ্য রুম এর ব্যাপারে কোনো কথা বলতে চায় না।
আমি কিন্তু সেটাই জানতে চাইছি, কথাটা এলিফ্যান্ট ইন দ্য রুম কেন?
আচ্ছা সাবরিনা, তাহলে শোনা যাক এই ব্যাখ্যাটি।
An elephant in the room is a problem that everyone knows about but does not want to talk about. It also refers to a truth everyone knows but ignores. A problem shouldn't be ignored.
এবার তো বোঝা যাচ্ছে, মনে হচ্ছে এলিফ্যান্ট ইন দ্য রুম হচ্ছে এমন সমস্যা যা সবাই জানে কিন্তু বলতে চায় না।
একদম ঠিক বলেছো সাবরিনা, সমস্যাটা বড় রকমের, সবারই জানা হয়তো কিন্তু কেউ সে কথা উচ্চারণ করে না। এবার তাহলে এলিফ্যান্ট ইন দ্য রুম এই ইডিয়াম ব্যবহার করে কয়েকটি বাক্য তৈরি করো তো।
উই ওয়েন্ট টু দ্য ক্লাস ইয়েস্টারডে বাট নো ওয়ান মেনশনড দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম।
বাহ, পরের বাক্য।
অথরিটিস অফেন ইগনোর অ্যান এলিফ্যান্ট ইন দ্য রুম ইফ দে ফাইন্ড দে আর রেসপন্সিবল ফর ইট।
খুবই জুৎসই বাক্য। আরো একটি বাক্য শোনা যাক।
ট্রাফিক জ্যাম ইজ এ মেজর প্রবলেম ইন বিগ সিটিস দিস ডেজ বাট সিটি অ্যাডমিনিস্ট্রেটরস নেভার মেনশন দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম।
বাহ, অত্যন্ত চমৎকার বাক্য। তবে এবার তো আজকে সংকলন বন্ধ করার সময় হয়ে এলো।
আর ওঠার আগে জানিয়ে রাখি, এই অনুষ্ঠানের ভিডিও সংস্করণ দেখতে চাইলে আমাদের ওয়েব পেজ www.voabangla.com কিংবা VOA বাংলার ফেসবুক ফ্যান পেজেও আসতে পারেন।
আগামী অনুষ্ঠানে থাকবে নতুন একটি ইডিয়াম নিয়ে আলোচনা। ইংলিশ ইন মিনিটস এর এই সংকলন থেকে ওঠার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
ইন্দোনেশিয়া সরকারের কর্তা ব্যক্তিরা বলছেন সুমাত্রা দ্বীপের আবাসিক এলাকায় যে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয় তাতে কম হলেও 49 জনের প্রাণ বিনাশ হয়েছে। ওই হারকিউলিস C-130 বিমানটি ওপরে ওঠবার পরপরই আবার বিমানবন্দরে ফেরবার চেষ্টা করেছিল, আর সে অবস্থাতেই সেটি ইন্দোনেশিয়ার তৃতীয় বৃহত্তম ওই মাদিন শহরের আবাসিক মহল্লার দুটি বাড়ি ও একটি হোটেলের ওপর আছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ার প্রকাশিত ছবিতে আছড়ে পড়া বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে বিধ্বস্ত বাড়িগুলো থেকে, আশপাশের বিধ্বস্ত যানবাহন থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গিয়েছে। মৃতের সংখ্যা এখন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরাখবরে সরকারি কর্মকর্তাদের বয়ান বিবৃতি থেকে জানা গিয়েছে ইন্দোনেশীয় বিমানবাহিনীর বিমানটিতে আরোহী ছিল 113 জনের মতো। ওই দুর্ঘটনায় বিমানের আরোহী ছাড়া এলাকার আর কতজন হতাহত হয়েছে সেটা জানা যায়নি। গ্রিসের ব্যাংকগুলো আজ মঙ্গলবার বন্ধ থেকেছে। দেশটি এখন আন্তর্জাতিক মুদ্রাভাণ্ডার IMF-কে দেও $180 কোটি ঋণ দায় পরিশোধে অপারগ অবস্থায় নিত হচ্ছে পুরোদস্তুরভাবে। এই যে দেশটির অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতি, এমত অবস্থায় গ্রিসের অর্থ মন্ত্রণালয় বলছে দেশের পেনশনভোগীরা, যাদের অধিকাংশেরই মেশিন থেকে টাকা তোলার ATM কার্ড নেই, তাঁরাও যাতে মাসিক পেনশনের টাকা তুলতে পারেন সে লক্ষ্যে সারা দেশের প্রায় হাজারখানেক ব্যাংক শাখা খোলা থাকবে। ইউরোপের প্রণীত নতুন প্রস্থের এক কৃচ্ছ্রতা ব্যবস্থা অনুসরণ করা নিয়ে গ্রিসে 5 জুলাই থেকে একটা গণভোট হওয়ার কথা। প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস যে গণভোটের অনুষ্ঠানের বিরোধী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ আজ মঙ্গলবার আবার ভিয়েনা ফিরে গিয়েছেন, যেখানে তিনি 6 বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি কেন্দ্রিক আলোচনায় আবার যোগ দিচ্ছেন। আলোচনায় অংশগ্রহণকারীরা এখন একটা সর্বাত্মক ঐকমত্যে উপনীত হওয়ার চেষ্টা করছেন। জাভাদ জারিফ রবিবার ইরান ফিরে গিয়েছিলেন দেশে তাঁর সরকারের সঙ্গে আলোচনা পরামর্শ করবার জন্য। এখন তিনি ইরানের পরমাণু বিভাগীয় প্রধান আলী আকবর সালেহি এবং প্রেসিডেন্ট হাসান রোহানির ভাই ও তাঁর বিশেষ পরামর্শক হুসেন ফেরিদুনকে সঙ্গে নিয়ে ভিয়েনা ফিরেছেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ মঙ্গলবার নেটো বাহিনীর একটি গাড়ি বহরে আত্মঘাতী এক বোমাবাজ হামলা চালালে তাতে কমসে কম 5 জনের মৃত্যু হয়েছে, অন্যান্য 20 ব্যক্তি জখম হয়েছে। তাতে নেটোর নন কম্ব্যাটেন্ট রেজুলিউট সাপোর্ট মিশনের জনৈক মুখপাত্র বলেছেন তাঁদের সব লোকজন এবং সরঞ্জামাদি নিরাপদে রক্ষা করা গিয়েছে কাবুল বিমানবন্দর অভিমুখী প্রধান মহাসড়কবর্তী ওই ঘটনাস্থল থেকে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন তারাই তাঁর কথায় দখলদার বাহিনীর ওপর হামলা চালিয়েছে। ওরই কঘণ্টা আগে আত্মঘাতী এক বোমাবাজ মোটরগাড়ি চালিয়ে দক্ষিণাঞ্চলবর্তী হেলমান প্রদেশের পুলিশ হেডকোয়ার্টারে হামলা চালায়। ওখানেও কম হল 2 ব্যক্তি নিহত হয়, জখম হয় অন্যান্য 50 জন। ফ্রান্সের সরকারি এক কৌঁসুলি বলছেন লিওঁতে যুক্তরাষ্ট্রের একটি গ্যাস কারখানায় যে হামলা হয় তাতে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতার লক্ষণাদি দেখা গিয়েছে। অভিশংসক ফ্রান্সোয়া মলিন্স বলেছেন ওই যে ইয়াসিন সালিহি ওই হামলা চালায় তার জঙ্গিসুলভ একটা অভিসন্ধি ছিল, যখন কিনা তাকে তার কর্মদাতা মনিবের শিরশ্ছেদ করতে দেখা গিয়েছে এবং ওই গ্যাস কারখানার ওপর হামলা চালাতে দেখা গিয়েছে। মনিজ জানান ফলাও প্রচারণা পাবার লক্ষ্যেই সালহি বিশ্লিষ্ট মুন্ডু ঝুলিয়ে রাখে বেড়ার গায়ে এবং জিজ্ঞাসাবাদের সময় সে বলেওছে সে কথা।
আর এ সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম ফকির সেলিম এবং প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আর আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.